তুমি কবর জল করো ওগো মোর প্রিয় নবী।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাত ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মদিনা চ্যানেলের দর্শক শ্রোতা, যারা দেখতে পাচ্ছেন কবরবাসীর ঘটনাবলী অনুষ্ঠান, সবাইকে স্বাগত জানাচ্ছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত তো আপনারা শুনতেই পান। হাসুন, বরকতের নিয়তে হাদিস পাক আমরা শ্রবণ করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সারাদিন আমার উপর 50 বার দরুদ শরীফ পাঠ করে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি মুসাফা আপনার যদি সৌভাগ্য হয়ে যায়, আমার সৌভাগ্য হয়ে যায়, তাহলে আমাদের তরী পার হয়ে যাবে কালকে কিয়ামতের ময়দানে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহারা পাওয়াটা কত সৌভাগ্যের বিষয়, এবং সেগুলো আশিকা রসুলদের হবে যারা নবীর উপর দরুদ সালাম পেস্ট করেছে, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণে ব্যাকুল ছিল, যারা মদিনার প্রেমে আগ্রহ নিয়ে চোখের পানি ফেলত আল্লাহ আকবর, সেই সমস্ত আশিকানা রসুল ইনশাআল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশ্রয়স্থলে আশ্রয় পাবে ইনশাআল্লাহ তাআলা। আসুন সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতে দরশুরি পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আজকে আমরা শুনব কাদের মুখ উজ্জ্বল হবে এবং কাদের মুখ কালো হবে। জানাবো আজকে যে কাল হাশরের ময়দানে যখন বিচার কার্যক্রম শুরু হবে কিয়ামতের ময়দানে, সেদিন আশিক রসুলের অবস্থা কী হবে, যারা বাতিল ফেরকা রয়েছে তাদের কী অবস্থা হবে। আসুন আমরা মনোযোগ সহকারে আজকে শুনব। আর সাথে সাথে এটাও জানা দরকার যে ছোটো ছোটো গুণা যেগুলো সচরাচর আমাদের হয়ে যায়, আমরা এত পাত্তাই দিই না, যেগুলো আমরা গুরুত্বই দিই না, ওই সমস্ত গুণাহগুলো কীরকম হয়ে দাঁড়াবে এবং সেগুলো কী ভয়ানক হতে পারে সে সম্পর্কে আমাদের জানা দরকার, যেগুলো আমরা এত গুরুত্ব রাখি না, অর্থাৎ এত বেশি আমরা খেয়ালই করি না। বড় ছোটো গুণা করে ফেলে এই ধরনের গুণার মারাত্মকটা কী রয়েছে সেটাও আমরা আজকে ইনশাআল্লাহ তারা শুনব। মনোযোগ সহকারে অনুষ্ঠানটা শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি দেখবেন, আপনাদের ভালো লাগবে এবং ইনশাআল্লাহ তাআলা এর মাধ্যমে নিজেকে সংশোধন করান, আপনি নিজে সংশোধন হওয়ার এবং পরকালীন বিষয়ে আপনি বর্তমানে এই সময় থেকে আপনি প্রস্তুতি নেওয়ার একটা সুযোগ আল্লাহ পাক আপনাকে নসিব করবে এবং আল্লাহর দরবারে তৌফিকে চাইবেন। আল্লাহ যাতে আমল করতে তৌফিক দেয়, সাথে সাথে যত বরণের প্রতিবন্ধকতা রয়েছে আমল করার ক্ষেত্রে সেগুলো যাতে আল্লাহ তাআলা দূর করে দেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাকের কালাম অর্থাৎ কুরআনুল করিমের মধ্যে সূরা আলে ইমরানের 106 নং আয়াত এর মধ্যে আসছে, ওই দিন অনেক চেহারা হবে উজ্জ্বল এবং অনেক চেহারা হবে কালো। এই কথার ব্যাখ্যাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আল্লাহ পাকের এই কথার অর্থ হলো যারা আহলে সুন্নতের অনুসারী হবে তাদের চেহারা হবে উজ্জ্বল, আর আহলে বিদআত অর্থাৎ যারা বাতিল ফেরকা, যে 73 দলের মধ্যে একদল তো জান্নাতি রয়েছে আর 72 দল যারা বাতিল ফেরকা তাদের চেহারা হবে কালো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কালো চেহারা হবে আহলে হাওয়া বাতিল প্রন্থীদের, যারা বাতিল প্রন্থী রয়েছে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির মতে কালো চেহারা হবে মুনাফিকদের। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ধর্মত্যাগীর চেহারা হবে কালো। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, উক্ত আয়াতে কালো চেহারা বলতে কাফিরদেরকে বোঝানো হয়েছে এবং ইমাম তাবারি তার তাফসিরে এই মতে সমর্থক করেছেন, অর্থাৎ যারা আহলে সুন্নাতের, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী আল্লাহু আকবর, তাদের তো চেহারা আল্লাহু আকবর উজ্জ্বল হবে, কিন্তু যারা বাতিল প্রন্থী, বিভিন্ন যারা নবীর দুশ্মন, যারা সাহাবায়ে কেরামের দুশ্মন, আহলে বাইতের দুশ্মন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখেরি নবী মানতে যারা অস্বীকার করে তাদের অবস্থা, ওই সব বাতিল পন্থীদের অবস্থা হবে ভয়াবহ। ওই দিন হাশরের দিন তাদের চেহারা হবে কাল। তো আমরা দুনিয়াতে নবীকে মহাব্বত করি, সে মহাব্বতের বহিঃপ্রকাশ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে রাসূলের আমলের মাধ্যমে যাতে প্রকাশ পায়, আমরা অন্তরেও নবীর মহাব্বত রাখবো, মুখে আমরা প্রকাশ করব এবং জাহিরিভাবে প্রকাশ্যভাবে সেটা যাতে প্রস্ফুটিত হয় সেদিকে আমরা ইনশাআল্লাহ তাআলা খেয়াল করব। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহ আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেছেন এভাবে, হে আল্লাহ, যেদিন তোমার বন্ধুদের মুখ উজ্জ্বল হবে সেদিন আমাদের মুখও উজ্জ্বল করো, আর যেদিন তোমার শত্রুদের মুখ কালো হবে সেদিন আমাদের মুখ কালো করো না, কেননা আমরা তো সুন্নি, আমরা তো নবীকে মানি। হে আল্লাহ, তোমার নবী রসুল আলিহি সালাতাম ও খাস লোকদের তোফাইলে এবং তোমার অনুগ্রহে আমাদের ফরিয়াদ কবুল করো। হে মহান অনুগ্রহদাতা, এবং কবুল করো তোমার দয়ায়, হে দয়াবান। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া আল্লাহ তাআলার দরবারে ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি করেছেন। আল্লাহ, এত বড় বড় ইমামগণ ভালোই বুঝতেন, ভালোই জানতেন, আমাদের বুঝার মধ্যে ভুল, আমরা বুঝি না, আমরা হক জিনিসটা বুঝার চেষ্টা করি না, আমরা এদিক সেদিক কান দিই, আমরা এদিক সেদিক ছুটে বেড়াই। অথচ যারা আল্লাহওয়ালা, যারা পরেজগার, যারা দুনিয়াতে মকবুল হয়েছে, যাদেরকে আমরা ফেমাস হিসেবে জানি, আল্লাহ ওলি ছিল, আল্লাহর ওলি ছিল, তাদেরকে যদি আমরা একটু ফলো করি, দেখা যায় তাদের সুন্দর দেখানো পথটা ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ, যে পথের মধ্যে আল্লাহ পাকের নেক বান্দাগণ পরিচালিত হয়েছেন, সে রাস্তা ধরে যদি আমরা চলে যাই, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা জান্নাতের ঠিকানা পেয়ে যাব। আর সেটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক আমাদেরকে আহলে সুন্নাতের অনুসারী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসারী হওয়ার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমি নিজেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতকারী ভাবি, নেক আমল করতে থাকতে হবে এবং গুণা থেকে বাঁচতে হবে। অনেক সময় ছোটো ছোটো গুণা আমাদের দ্বারা সংঘটিত হয়ে যায়, যেগুলোকে গুরুত্ব দেওয়া হয় না, সে সম্পর্কে আসুন আমরা শ্রবণ করি। তো হাদিসে পাকের মধ্যে রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সগিরা গুণাসমূহের একটি উদাহরণ এভাবে দিয়েছে, এটা হচ্ছে কবিরা গুণা, বড় গুণা, আর সগিরা ছোটো গুণা। তো এগুলোর উদাহরণ এভাবে দিয়েছে, নিশ্চয় ছোটো ছোটো গুণাসমূহের উপমা হচ্ছে এরূপ, যেমন একদল লোক কোনো এক বিরান ময়দানে অবতরণ করলো এবং খাদ্যদ্রব্য পাকানোর জন্য অন্য লোকেরাও এসে উপস্থিত হলো। তাদের প্রত্যেকে লাকড়ি সংগ্রহ করতে নেমে পড়ল, কেউ সংগ্রহ করে আনলো এক মুঠি লাকড়ি, কেউ দুই মুঠি, এভাবে তারা অল্প অল্প করে লাকড়ির বিরাট স্তূপ তৈরি করলো, অল্প 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 করে অনেক বড় স্তূপ তৈরি করলো, আগুন জ্বালিয়ে প্রয়োজনীয় রুটি তৈরি করলো। অনুরূপভাবে ছোটো ছোটো গুণাসমূহ একত্রিত হয়ে গুণাহের গুণাহকারীকে ধ্বংস করে দেয়, তবে আল্লাহ পাক ক্ষমা করে দিলে সেটা অন্য কথা। তোমরা ছোটো ছোটো গুণাসমূহ থেকে বেঁচে থাকো, কেননা এগুলো সম্পর্কে আল্লাহর কাছে বিচার প্রার্থী রয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার সে তৌফিক দান করুক। হায়, আমাদের অবস্থা কী হবে, আমরা সবই বুঝি, বোঝার পরও কেন জানি আমরা আমল করতে পারি না। আল্লাহ দয়া করুক, আল্লাহ আমাদেরকে এমন দয়া করুক যাতে আমরা আল্লাহ পাকের নেক বান্দা হয়ে থাকতে পারি। আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলিয়া সেজন্য খুব সুন্দরই বলেছেন, যাতে নেক আমল সেটা ছোটো হলেও ছেড়ো না, যাতে আমরা সেটা না ছাড়ি, আর গুণা ছোটো হলেও করো না, কারণ এই ছোটো গুণা একটা দুইটা তিনটা চারটা আস্তে আস্তে বড় হয়ে যায়, আর ওই ছোটো ছোটো গুণা একত্রিত হয়ে ওই গুণাকারীকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আল্লাহ পাক আমাদেরকে সগীরা কবিরা গুণা থেকে বাঁচার সে তৌফিক দান করুক। আসলে নীতিমালা হলো, সগীরা গুণা অন্য অন্য ইবাদতের মাধ্যমে মাফ হয়ে যায় যদি অনিচ্ছাকৃত হয়, কিন্তু ইচ্ছাকৃতভাবে প্রতিনিয়ত করতে থাকলে বিনা তওবায় তা ক্ষমা হবে না, এগুলো একত্রিত হয়ে কবিরা গুণায় পরিণত হয়। আল্লাহ ইচ্ছা করলে কবিরা সগিরা সব গুণায় ছেলে মাফ করে দিতে পারেন, এটা সাধারণ নিয়মের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ পাক কাকে ক্ষমা করে দিবে, কাকে মাফ করে দিবে, কাকে পাকড়াও করবে, সেটা আল্লাহ পাক রব্বুল আলমিন ভালো জানে, কিন্তু আমি তো জানি না। আমার স্থান থেকে, আপনার স্থান থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ ক্ষমা করেন না শিরিক গুনাহ, আল্লাহর সাথে কারো শরিক করা। এছাড়া অন্যান্য সগীরা কবিরা সব ধরনের গুনাহ ক্ষমা করার অধিকারী তিনি, যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন, যেটা সূরা নিসার মধ্যে আসছে। সেদিন আমার আপনার পরিস্থিতিটা কী হবে, আসুন আমরা প্রস্তুতি গ্রহণ করি। হাশরে কাকে কী কী প্রশ্ন করা হবে, প্রশ্নের ধরনগুলো কী হবে আমাদের জানা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল মাজিদের মধ্যে হাশরের ময়দানে বিভিন্ন প্রশ্নের কথা উল্লেখ করেছেন। চোখ কান অন্তরকে প্রশ্ন করা হবে, আল্লাহ পাক এই প্রসঙ্গে বলেন সূরা বনী ইসরাঈলের 34 নং আয়াতে, নিশ্চয় কান চোখ অন্তকরণ তাদের প্রত্যেকটি জিজ্ঞাসিত হবে। কানকে প্রশ্ন করা হবে, তুমি সারা জীবন কী কী অকথা কুকথা শুনেছ? চোখকে প্রশ্ন করা হবে, তুমি সারা জীবন কী কী খারাপ জিনিস দেখেছ? অন্তরকে প্রশ্ন করা হবে, তুমি সারা জীবন মনে মনে কী খারাপ কল্পনা করেছ এবং কোন কোন আকিদা বিশ্বাস পোষণ করেছ? নিজের ব্যাপারে নিজে তো আমরা জানি, আমার চোখ দিয়ে আমি কী দেখি, আমার অন্তরের মধ্যে আমি কী লালন করি, আমার কান দিয়ে আমি কী শ্রবণ করি, আমার মুখ দিয়ে আমি কী বলি। যে জবানকে যদি হেফাজত করা না হয়, চোখকে কানকে অন্তরকে এগুলোর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি কান দ্বারা শরীয়ত বিরোধী কথাবার্তা শোনা হয়, যেমন কারো গীবত, হারাম, বাদ্যযন্ত্র, চক্ষু দিয়ে যদি শরীয়ত বিরোধী কোনো বস্তু দেখে, বেগানা নারী কিংবা নারী বেগানা পুরুষের দিকে দৃষ্টিপাত করে কুদৃষ্টি দিয়ে থাকে, আর অন্তকরণের মাধ্যমে যদি অন্তরের মাধ্যমে যদি খারাপ খেয়াল দ্বারা যদি যেটা কোরআন সুন্নার বিরোধী কোনো আকিদা পোষণ করে থাকে, যেটা অন্তরের মধ্যে লালন করছে কেউ জানে না, প্রমাণ ছাড়া কারো প্রতি যদি মনে মনে কোনো অভিযোগ স্থাপন করে, তাহলে এগুলো সম্পর্কে প্রশ্ন করা হবে। আল্লাহ পাকের ইরশাদ ফরমান, তোমরা মনে মনে যা কিছু দৃঢ়ভাবে পোষণ করে থাকো কিংবা মুখে তা প্রকাশ করো, সে সম্পর্কে তোমাদের হিসাব নেওয়া হবে। এ ধরনের হিসাব নিকাশ নিয়ে শাস্তি দেওয়া হবে। এ হাদিসে এসেছে, হাদিসে পাকের মধ্যে, মনের কল্পনা বাস্তবায়ন না করা পর্যন্ত সেগুলোর শাস্তি হবে না। একটা জিনিস খেয়াল করছে, আমি এটা করব, কিন্তু খেয়াল আসছে গুনাহ করার, কিন্তু গুনাহটা করা হয় নাই। তো যতক্ষণ গুনাহের মধ্যে সেটা প্রতিফলন ঘটবে না, সেটা গুনাহ লিখা হবে না। এই ধরনের আয়াতের তিলাওয়াত বাহাল থাকলেও অন্য আয়াতে হাদিসের দ্বারা এই হুকুম রদ করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে অন্তরের ব্যাপারেও প্রশ্ন করা হবে। যেমন বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার উম্মতের মনে যে সব কুখিয়াল অর্থাৎ খারাপ পাপ উদ্ভব হয়, আল্লাহ পাক তা ক্ষমা করে দিবেন যে পর্যন্ত না তা বাস্তবায়ন করা হয় অথবা মুখে তা উচ্চারণ করা হয়। হয়তো আপনার খেয়াল আসছে জাস্ট, কিন্তু আপনি সেটা করেন নাই কিংবা সেটা আপনি মুখে উচ্চারণ করেন নাই। মুখে উচ্চারণ করে লেখা হয়ে যাচ্ছে আমি কাজটা করব, পাপ কাজটা, তাহলে পাপ কাজ করার যে আপনি বলছেন সেটা তো গুনাহ কাজ করার জন্য বলছেন, সেটা গুনাহ হচ্ছে। আপনি কাজে একটা প্রতিফলন ঘটাই ফেললেন, খারাপ ধারণা আসলো সেটা আপনি করে ফেললেন, তাহলে সেটা গুনাহ হচ্ছে। আর যদি আপনি না করেন সেক্ষেত্রে আপনি গুনাহগার হচ্ছেন না। অধিকাংশ ওলামা কেরামদের ব্যাখ্যা হলো, মনে ওয়াসওয়াসা আসলে, কুচিন্তা আসলে তা সেক্ষেত্রে আপনি গুনাহগার হচ্ছেন না, কিন্তু মনে রাখবেন খারাপ কাজে যদি সিদ্ধান্ত নিয়ে ফেলে সেক্ষেত্রে শাস্তি হবে। যে হাদিসে পাকের এখানে ইঙ্গিত অন্তকরণের অর্থাৎ অন্তরের যে অবস্থা, স্থির চিন্তা বা স্থির সিদ্ধান্তের শাস্তির কথাই বোঝানো হয়েছে। ফার্স্ট একচে যে বলা হয়েছে অন্তকরণের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে, সেখানে স্থির চিন্তা এবং স্থির সিদ্ধান্ত। আচ্ছা একটা খেয়াল করেন, আমার অন্তরের মধ্যে কী জল্পনা কল্পনা আপনি বলতে পারবেন না, আপনারটা আমি বলতে পারবো না, কিন্তু মহান রব আল্লাহ তাআলা তো ভালো জানেন। যদি সিদ্ধান্ত নিয়ে ফেলা হয় এই কেসটা আমি করব, খারাপ কাজ বলা হচ্ছে, সেটার শাস্তি দেওয়া হবে। অন্য আয়াতের মধ্যে সূরা বাকারা উক্ত আয়াতের হুকুম স্থগিত করে দিয়েছেন, অতঃপর এর ব্যাখ্যা হলো এরকম, আল্লাহ সাধ্যের বাইরে কারো উপর বোঝা চাপিয়ে দেন না। মনের কুচিন্তা সাধ্যের বাইরের জিনিস, এটা সাধ্যের বাইরে। একটা মনে করেন খেয়াল আসলো আমি মিথ্যা বলে জিনিসটা চালাই দিব আর কি, আবার খেয়াল আসলো না আমি না করাটাই ভালো হবে। এই যে আপনার খেয়াল আসছে, আসার পর আপনি নিজেকে কন্ট্রোল করলেন, এটা কাজ করলেন না, তাহলে এটা গুনাহ হয় নাই। আচ্ছা আল্লাহ তাআলা কত দয়াবান, আল্লাহ পাক কত মেহেরবান, আপনি একটা খেয়াল করছেন, আমি গরিবকে দান করব ও বন্যার্তদের সাহায্যের মধ্যে আমাকে এগিয়ে আসা দরকার, আমি নিয়ত করলাম তাদের পাশে আমি দাঁড়াবো। এই যে দাঁড়াবো নিয়ত করছেন, আল্লাহ পাক আপনাকে সওয়াব দিয়ে দিচ্ছেন। অথচ গুনাহের আপনি খেয়াল করছেন কিন্তু গুনাহে প্রতিফলন ঘটেনি, যতক্ষণ সেটা গুনাহ সংঘটিত হচ্ছে না আল্লাহ পাকের সেটা গুনাহ কাউন্ট করছে না। তো আমরা চেষ্টা করব নিজের অন্তরকে খেয়াল রাখার জন্য, কারণ আমার অন্তরের মধ্যে, অন্তরের অন্তঃস্থলের মধ্যেও কী জল্পনা কল্পনা, কী বিশ্বাস, কী আকিদা আমি পোষণ করি সেটা কিন্তু আল্লাহ তাআলা ভালো জানেন, কেউ জানেন আল্লাহ তাআলা ভালো জানেন। সবসময় আমরা চেষ্টা করব নিজের আমলের হেফাজত করার জন্য। যেমন কিতাবের মধ্যে আসছে ভালো মন্দ প্রত্যেকটা বিষয়ে প্রশ্ন করা হবে কাল কিয়ামতের দিন। সূরা ইউনূসের 23 নং আয়াতের শেষ অংশটায় বলা আছে যে পার্থিব জীবনের সুফল ভোগ করে না অতঃপর আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে, তখন আমি বলে দিব তোমরা দুনিয়াতে কী কী কাজ করতে। আল্লাহ যখন বলে দিবে, আল্লাহ পাক দেখতেছেন, তাহলে একটু লজ্জা শরম হায়া আমাদের করা দরকার। যে রব আমাকে সৃষ্টি করছেন, যে রব আমাকে আহার ব্যবস্থা করছে, রিজিকের ব্যবস্থা করছে, যে রব আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন, যে রব আল্লাহ তাআলা আমাকে সুন্দর আকৃতি দিয়েছেন, যে রব আল্লাহ তাআলা আমাকে আপনাকে দয়ার উপর দয়া করেছে, সে রব আল্লাহ তাআলা যদি নারাজ হয় তাহলে কী হবে? আর যদি আল্লাহ তাআলা যদি রহম করে তাহলে আল্লাহ পাকের মেহরবানি। আল্লাহ পাক সব কিছু দেখছেন, সব কিছু শুনছেন, অর্থাৎ কুদরতিভাবে শোনা, কুদরতিভাবে দেখা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের অন্তঃস্থলের খবর পর্যন্ত আল্লাহ পাক রাখেন। আর সে রবের নাফরমানি, সে রব যদি নারাজ হয়ে যায়, দুনিয়ায় মানুষকে খুশি করার জন্য আমরা কত চেষ্টা করি, যত মানুষ দুনিয়াদারের পিছে ছুটে, যদি 10টা মিনিট, 1টা ঘন্টা সে রব আল্লাহ তাআলার দরবারে যদি কাকুতি মিনিট হয়ে ফরিয়াদ করত, যদি আল্লাহ পাকের দরবারে ধরনা দিত, আল্লাহ কত না দয়া করত, সে রবের প্রতি ভালো ধারণা রাখতে হবে। এই যে ভালো ধারণা অন্তরের মধ্যে রাখা, আল্লাহ আমার ব্যাপারে ভালো করছে, পেরেশানি হচ্ছে, আল্লাহ পাক এটার মধ্যে ভালো রেখেছে, অসুস্থ আল্লাহ পাক এটার মধ্যে ভালো রেখেছে, চিন্তাগ্রস্ত আল্লাহ এটার মধ্যে ভালো রেখেছে, ঋণগ্রস্ত আল্লাহ এটার মধ্যে ভালো রেখেছে, অভাবগ্রস্ত আল্লাহ এটার মধ্যে ভালো রেখেছে। আল্লাহ রসুলের প্রতি ভালো ধারণা এটা দুনিয়া আখিরাতের মধ্যে কল্যাণের একটা মাধ্যম। ইনশাআল্লাহ আমরা নিয়ত করি আল্লাহ রসুলের প্রতি ভালো ধারণা রাখব, এবং আল্লাহ পাক যাদেরকে জাকাত ফরজ করে জাকাত যথাযথভাবে যাতে দেওয়া হয়, এবং আশিকানে রসুল যারা রয়েছে তাদের সঙ্গ যাতে, আল্লাহওয়ালাদের সঙ্গ যাতে আমরা কাল কিয়ামতের ময়দানে পাই, আল্লাহ পাক আমাদের চেহারাকে যাতে সেদিন উজ্জ্বল করে সে তৌফিক আল্লাহ পাক আমাদেরকে নসিব করুক ইনশাআল্লাহ তাআলা। মাদরি চ্যানেলের সাথেই থাকুন, পরকালীন বিষয়ে কবর হাশরের ঘটনা আমরা এই অনুষ্ঠানে দেখব ইনশাআল্লাহ তাআলা। ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তুমি কবর উজ্জ্বল করো ওগো মোর প্রিয় নূর।